الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله أم المؤمنين حضرت سيدتنا عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত তাজেদার রিসালাত শাহনশাহ নবুয়ত মাহবুব রব্বুল ইজ্জত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যখন আমার উপর দুরুদ শরীফ পাঠ করে তখন ফেরেশতারা সেই দুরুদ নিয়ে উপরে উঠে এবং আল্লাহ পাকের দরবারে পৌঁছিয়ে দেয়। তখন আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা এই দুরুদগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও, দুরুদগুলো তার পাঠকের গুনাহ ক্ষমা চাইতে থাকবে, আর এই অবস্থা দেখে তার অর্থাৎ সেই বিশেষ বান্দাটি যিনি দুরুদ শরীফ পাঠ করেছেন চক্ষুদ্বয় শীতল হতে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, পবিত্র হজব্রত যারা পালন করেন এ থেকে তাদের কী শিক্ষা রয়েছে, আমাদের কী শিক্ষা রয়েছে নিয়ে আলোচনা করব। পাশাপাশি হজ জিয়ারত সম্পর্কিত আশিকানের রসুলের একটি ঘটনাও আমরা শ্রবণ করব এবং আজকের পরিশেষে আজকের বয়ানের যে সারাংশ আমাদের জন্য কী শিক্ষা সেটাও আমরা শ্রবণ করব। ভালো ভালো নিয়ত সহকারে বয়ান শ্রবণ করুন, কেননা অন্য মনস্ক হয়ে শুনলে এর যে ফজিলাত এবং বারাকাত রয়েছে এগুলো আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তো রসুলের সন্তুষ্টি অর্জন সওয়াব অর্জনের নিয়তে বয়ান শুনুন, যা শিখব আমল করবে এবং অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হজ এমন একটি ইবাদত, এ থেকে প্রত্যেকটি মুহূর্তেই আমাদের শিক্ষা গ্রহণ করার একটা চান্স থাকে যে আমরা শিক্ষা গ্রহণ করব, শিখব। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের একাত্মবাদ। আল্লাহ পাকের দরবারে আমরা যাচ্ছি, এখানে প্রতিটি মুহূর্ত কিন্তু আমরা আল্লাহ পাকের জন্য কাটাচ্ছি। যেমন ধরুন আমরা তালবিয়া পাঠ করি, অর্থাৎ হাজীগণ তালবিয়া পাঠ করবেন, ইহরাম পড়ার পরেই তালবিয়া শুরু করেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখুন এখানে কিন্তু আমরা আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা দিচ্ছি, হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির। এরপরে যদি আমরা দেখি ইহরামের দিকটা, যদি আমরা দেখি সেখানেও কিন্তু এই একাত্মবাদ তাওহীদ আল্লাহ পাককে আমরা যে বিশ্বাস করি এই সব ব্যাপার নিয়েই আমরা দেখা যায় সকল ভেদাভেদ ভুলে এক পোশাকে আসা, মানুষ কেবল আল্লাহরই বান্দা এটাই আমাদের মূল পরিচয়। আল্লাহ পাকের জন্য এখানে এসেছি, আল্লাহ পাকের একাত্মবাদ যে আল্লাহ আমি তোমাকে মানি, তোমার সৃষ্টি জগৎকে আমাদের যে উপকারতে সৃষ্টি করা হয়েছে এই সকল কিছু আমাদের এক বাক্যে স্মরণ করিয়ে দিচ্ছে। আসলে একাত্মবাদ অথবা আল্লাহর একত্বে বিশ্বাস করা, আল্লাহ পাকের জন্য কাজটা করা এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই আমি আল্লাহ পাক যে এক তার কোনো শরীক নেই, লা শারীকালা কুল হু আল্লাহু আহাদ, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে কিন্তু ধ্যানে খেয়ালে হজের মধ্যে এগুলো আমাদের পরিচয় বহন করে। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, সব কিছু তিনি। সেজন্যই হাজি সাহেবগণ তাদের সকল কিছু জিকির আজকারের চাইতে এই তালবিয়াটাই হচ্ছে তাদের জন্য উত্তম জিকির। ইহরাম বাঁধার পর তার মুখ থেকে যত কিছু বের হবে এর চেয়ে সবচেয়ে বড় ইবাদত এবং সবচেয়ে উত্তম জিকির হচ্ছে তালবিয়া, অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, রুবুবিয়াত আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই পালনকর্তা এবং সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ, এর ঘোষণা আমাদের দিতে হবে। এরপর যে আমরা দেখি উলুহিয়াত, নামাজ রোজা কুরবানি ইত্যাদি শুধুমাত্র আল্লাহ পাকের জন্যই, যেমন কোরআনুল মজিদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আয়াত নাজিল করে দিয়েছেন আমাদের জন্য, আমার নামাজ আমার রোজা আমার কোরবানি সকল ইবাদত বন্দি একমাত্র আল্লাহর জন্য, লাব্বাইক আল্লাহ আমি হাজির, এখানে আমার জেহেনে আমার মননে আমার সকল ক্ষেত্রে কিন্তু একমাত্র আল্লাহ, এখানে অন্য কোনো পার্সন কিন্তু এখানে আনার কোনো সুযোগ নেই। তো এটাই তো হজের অনেক বড় একটা শিক্ষা, আসমা ও সিফাতের উপর আমাদের যে আল্লাহ পাকের বিশ্বাস, যেমন আল্লাহর নাম গুণাবলী যেমন কোরআনুল মজিদের মধ্যে এসেছে হাদিসে কারিমার মধ্যে এসেছে, সেই বিষয়গুলো আমাদের কি স্বীকার করা। আর এই তাওহিদ শব্দটি ওয়াহদা, ওয়াহদা শব্দ থেকে এসেছে যার অর্থ এক করা বা একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহকে তার সত্তা গুণাবলী ও অধিকারে এক ও অদ্বিতীয় মানা। যেমন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি জন্ম দেননি এবং জন্ম কারো থেকে গ্রহণও করেননি এবং তার সমতুল্য কেউ নেই। অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান জবান দ্বারা এটাকে প্রকাশ করা এবং কর্মের মধ্যে আপনার প্রতিফলন ঘটানো, এই তিনটা বিষয় নিয়েই কিন্তু ঈমান। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তিনি রিজিক দেন, জীবন মৃত্যু তার হাতে, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, এই সকল কিছু আমাদের যে মননের মধ্যে মস্তিষ্কের মধ্যে আমাদের এগুলো থাকতে হবে। দৃষ্টি দেন কে আল্লাহ, বিপদ আপদ দেন কে উদ্ধার করেন কে, ইজ্জতের মালিক কে আল্লাহ, তো এই সকল বিষয়গুলো আমাদের মধ্যে কী করতে হবে, নিয়ে আসতে হবে। ইবাদত নামাজ রোজা কুরবানি এগুলো কিন্তু দান সাদাকা মানুষের উপকার করা ইত্যাদি ইত্যাদি। হজ থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করি যে আমাদেরকে তাওহীদের চর্চা একাত্মবাদের চর্চা আমাদের বেশি থেকে বেশি পরিমাণ করতে হবে। তাওহীদের বিপরীতে একাত্মবাদের বিপরীতে হচ্ছে শিরক, আল্লাহর সাথে কাউকে শরিক করা। আর এই শিরিক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল মজিদের মধ্যে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না, আর এর চেয়ে ক্ষুদ্রতর যে অপরাধই হোক যাকে চান ক্ষমা করে দেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করেছে সে কার্যত অনেক বড় গুনাহের অপবাদ রচনা করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে তাওহীদের ব্যাপারে শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদ বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, আল্লাহর সাথে শরিক করা যাবে না। আপনি হজ ব্রত পালন করছেন, এখানে নিঃসন্দেহে আল্লাহর একত্ববাদ এটা খুব বিশেষ করে আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে, আমার ইবাদত বন্দিগি এটা মনে রাখতে হবে। আপনি যেখানেই যাচ্ছেন অর্থাৎ মক্কাতুল মুকাররমার প্রত্যেকটি জায়গাতে, মকামে ইব্রাহিমে যান, তো কাবা ঘর তাওয়াফ করেন, হজরত সোয়াদের কাছে যান, আপনি মিজাবে রহমতে যান, আপনি মিনা শরীফে যান, মুজদালিফায় যান, আপনি আরও যেখানে যেখানে আপনি যান না কেন, আপনি দেখুন তাওয়াফকে কেন্দ্র করে কিন্তু এখানে কি আপনি তাওয়াফ করছেন। কোনো মিথ্যা মাবুদকে আপনি কি তাওয়াফ করছেন না, তাই না? আপনি আল্লাহ পাকের ঘরের তাওয়াফ করছেন। আর এই কাবাকে কেন্দ্র করে তাওয়াফ মানে ঘোরা মানেই হচ্ছে যে এখানে আমরা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য এসেছি, আল্লাহর ঘরকে সম্মানের জন্য এসেছি। হাজীগণ আরাফাতের ময়দানে যাবেন, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখানে দাঁড়ানো হজের মূল অংশের মধ্যে একটি অংশ, যেখানে বান্দা একমাত্র আল্লাহর কাছেই ক্ষমা ও দয়া চায়। এবং আরাফাতের ময়দানের ব্যাপারে আসছে, আরাফাতের ময়দানে হাজীগণ যখন ওখানে যাবেন, তার সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, ওয়াদাবদ্ধ, আল্লাহ ক্ষমা করবেন। তো বান্দা ওখানে কেন যান, তার ইচ্ছা কি, তার আকাঙ্ক্ষা কি, তার উদ্দেশ্য কি? আমি যেন ক্ষমা প্রাপ্ত হয়ে যাই, আল্লাহ আমাকে মাফ করে দাও, জীবনে অনেক গুনাহ করেছি, আরাফাতের ময়দানে এসেছি, তুমি মাগফিরাত দান কর। আল্লাহর একাত্মবাদের পরিচয় এখানে অনেক বড় একটা পরিচয়, তার আর কোনো, তার মন মস্তিষ্কের মধ্যে আর কোনো কিছু নেই, আল্লাহ আমার মাফ হতেই হবে, আমি মাফ হতে চাই, আমি মাগফিরাত পেতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এরপরে দেখুন কুরবানি, যারা কুরবানি করেন হাজিরাও কুরবানি করেন, এছাড়া পুরো বিশ্বের মুসলমানগণ যার উপর আল্লাহ পাক কুরবানি ওয়াজিব করেছেন তারা কুরবানি করেন, তাই না? তো কোরবানির সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই পশুকে জবেহ করা হয়, এটা তো একাত্মবাদের পরিচয়, জবেহ একমাত্র, এটাও আল্লাহর জন্য, কোরবানি একমাত্র আল্লাহর জন্য। কেননা আল্লাহ পাক বলেন এই কোরবানি পশুর রক্ত মাংস এগুলো কিছুই আমার কাছে আসে না, বান্দার নিয়ত আসে। বান্দা কি নিয়তে কোরবানি করলো, এটা কি লোক দেখানোর জন্য করলো? আপনি হজ করতে গিয়েছেন, হজের মধ্যেও কোয়ালিফিকেশন আছে, ওখানে এসি রুম আছে, ভিআইপি সিস্টেম আছে, আবার ভিআইপি সিস্টেম ছাড়াও রয়েছে। তো যিনি ভিআইপি সিস্টেমের মধ্যে আছেন আর যিনি ভিআইপি সিস্টেমের মধ্যে নাই, এখন চিন্তা করুন, একভাবে তো হাদিসে পাকের মধ্যে আসছে যেই ইবাদতের মধ্যে যত বেশি কষ্ট তত বেশি সওয়াব। এখন যে বেশি টাকা আছে খরচ করতে পারে সে ভিআইপি ভাবে ওখানে থাকতেছেন, আর যে নর্মাল থাকতেছেন সে বেশি কষ্ট করেছে, কিন্তু সে আবার টাকা বেশি খরচ করেছে। এখানেও কি নিয়তের মারপ্যাচ রয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কি করেছেন? আল্লাহ, আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের হচ্ছে দর্শক শ্রোতা, এই হজ থেকে আপনাকে আমাকে অনেক কিছু শিক্ষা দেয়, এর মধ্যে এটাও একটা শিক্ষা, একাত্মবাদের শিক্ষা। আমাদের ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আপনি দেখুন না, কেউ বিপদে পড়ে যায়, কারো টাকা পয়সা দরকার হয়, কর্জের মধ্যে পরিপদ, মানুষের ধারে ধারে আমরা ঘুরে বেড়াই, এমন ব্যক্তি কি খুঁজে পাবেন? আসিল্লা মাশা আল্লাহ, সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছেন, কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। বিপদে পড়া মাত্রই কোরআনুল করিমে আল্লাহ পাকের হুকুমের উপর লাব্বাইক বলা, যে তুমি সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আপনি বিপদে পড়েছেন, কখনো কি মুসল্লাতে দাঁড়িয়ে গেছেন? আপনি বিপদে পড়েছেন, আপনি তো মানুষের দ্বারা দ্বারা দৌড়াচ্ছেন, আপনি মানুষের কাছে গেছেন, আমি কারণ আপনাকে মনে হচ্ছে এটাই সবচেয়ে আসান তরিকা, এখানে গেলে পাবো আমি, আপনার মধ্যে কি এটা মনে হলো না যে আমি আল্লাহ পাকের দরবারে চাই, আল্লাহ পাক আমার কাছে লোক পাঠিয়ে দিবেন? আপনি বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিনের জীবন তো অধ্যয়ন করুন, কোনো একটা বড় বিপদে পড়লেন, এখন বিপদ থেকে উদ্ধার করতে কে পারবে মানে সমাজের মধ্যে, তার কাছেই আমরা যাই, কিন্তু এই বিপদ থেকে উদ্ধারের মালিকটা একমাত্র আল্লাহ। কতক্ষণ সময়ের জন্য আমরা এটা ভুলে যাই? হ্যাঁ, অনেকেই যাই, আমরা আল্লাহ পাকের দরবারেও ফরিয়াদ করি, মসজিদ ইমামের কাছে, মুবাল্লিগদের কাছে, অনেকে মাদানী চ্যানেলের মধ্যে ফোন দিয়ে দোয়ার জন্য আপনারা বলে থাকেন, এটাও একটা ভালো জিনিস, নিজেও দোয়া করুন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের মধ্যে কেমন যেন আস্তে 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 করে আমরা একাত্মবাদের দিক থেকে আমাদের ঈমান আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ রিজিকদাতা, আল্লাহ পালন, আল্লাহ তাআলা সকল প্রাণীর রিজিক দিবেন এটা ওয়াদা করেছেন, তারপর আমরা রিজিকের পিছনে কতটা দৌড়াই? আপনারা নিজেই উপলব্ধি করুন, রমজান মাস আসলে আমাদের ব্যবসার অবস্থা কি হয়। অথচ সাহাবায়ে কেরাম, আউলিয়া কামিলগণ রমজান মাস আসলে তারা কি করতেন? তারা কিন্তু ইবাদতের মধ্যে লেগে যেতেন, আল্লাহ পাকের জন্য ইতেকাফ করে নিতেন, যে যা পাইতো তাদেরকে দিয়ে দিতেন, যার থেকে পাওনা ছিল তাতে নিয়ে নিতেন, নিয়ে ইবাদতের মধ্যে লেগে যেতেন, তৈয়ারি করতেন ইবাদতের। আর আমরা রমজান আসলে আমরা তৈয়ারি হই ব্যবসার জন্য, দুনিয়ার জন্য। আল্লাহর উপর ভরসা কোথায় আমাদের? আমাদের একাত্মবাদের অবস্থা কোথায়? ইমানের অবস্থা কোথায় আছে আমাদের? কতটা নিম্ন পর্যায়ে চলে গেছে আপনারা লক্ষ্য করেছেন? কখনো এটি অ্যানালাইসিস করেছেন? অ্যানালাইসিস করার সময় এসেছে। এই হজকে সামনে রেখে আমরা অ্যানালাইসিস করি, আমরা বুঝি, আমরা এটাকে রিকভারি করি যে না, আমার সকল কাজ আল্লাহর জন্য করতে হবে। তো দেখুন, শয়তানকে পাথর মারা, আল্লাহর আদেশ মানা, এখানে কি নিয়ত করা? আমি আমার নফস শয়তানকে, শয়তানকে কঙ্কর মারতে হয়, এটাও একটা হজের একটা অংশ। আমরা সেখানে যাই, হাজিগণ যান সেখানে সেই কাজ করেন। তো বান্দার প্রকাশ্য শত্রু শয়তান, তো সেই শয়তানকে আমরা পাথর মারি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হজ এর মধ্যে আমরা যেন হাজিগণ এটাই ঘোষণা দিচ্ছে যে এক ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ, আমার জীবনের নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ, আমার সকল কিছু সব কিছু আল্লাহর জন্য। ইহরাম আমরা করি, তো আপনি দেখুন না সমসমতা আপনি কেমন একটা পরিবেশ ওখানে ক্রিয়েট হয়, ধনী গরিব রাজা প্রজা সব পার্থক্য মুছে যায়। এখান থেকে বার্তা শুধুমাত্র একটাই আমরা পেয়ে থাকি, মানুষ আল্লাহর বান্দা, এটাই আমাদের আসল পরিচয়। সুবহানাল্লাহ। যে হাজিগণ সাঈ করেন, সাঈ কেন করেছিলেন? এই সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে দৌড়নাকে সাঈ বলা হয়। তো এর প্রেক্ষাপট আমরা অনেকেই জানি, ইসমাইল আলাইহিসসালাম এর আম্মা হুজুর তিনি পানির জন্য দৌড়িয়েছিলেন, সেই পরিস্থিতি আর এখন পরিস্থিতিতে কিন্তু ভিন্ন। তখন ছিল কি আর এখন কি আছে? আপনারা যারা মক্কা মদিনা সফর করেছেন আপনারা নিশ্চয়ই অবলোকন করেছেন যে এখন দুই পাহাড়ের মধ্যখানে এসি করে দেওয়া হয়েছে, এসি সিস্টেম, গরমের দিনে ওখানে শীতের আবির্ভাব ঘটে, মানুষ সাঈ করছেন এসির মধ্যে। চিন্তা তো করে দেখুন, কঠিন পরিস্থিতি, তখন কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। আল্লাহ পাক সেখানে ইসমাইল আলাইহিসসালামের গোড়ালির ধাক্কা, গোড়ালির সেখান থেকে পানির ফোয়ারা বের করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের ভরসা রাখার কেমন নমুনা ছিল! আল্লাহ পাক ওই বান্দির জন্য, আল্লাহর প্রিয় বান্দির জন্য কেমন একটা ই করে দিয়েছেন। এবং জমজম শরীফ, এর মধ্যে এখন বিজ্ঞান বলে যে জমজম শরীফের মধ্যে আল্লাহ পাক সকল খাদ্য উপাদান দিয়ে দিয়েছেন, সকল খাদ্য উপাদান, যে খাদ্য উপাদানের মাধ্যমে শুধু জমজম শরীফ পান করলেই তার আর কোনো খাবার প্রয়োজন হবে না, সকল উপাদানের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাহাবী রসুল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক খুব নেককার, মুত্তাকি, খুব পরহেজগার এক সাহাবি ছিলেন। তিনি ব্যবসা করতেন, ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতেন। তো একবার ব্যবসার উদ্দেশ্যে উনি রওনা দিলেন এবং সেই রাস্তাতে ছিল একটা জঙ্গলের মধ্য দিয়ে ছিল। যখন যাওয়া শুরু করলেন, হঠাৎ করে এক ডাকাত খোলা তরবারি নিয়ে তার কাছে উপস্থিত হল। এবং তার মালামাল সব লুট করে নিল। লুট করে নিলে তো নিল এবং বলল যে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তো সাহাবি রসুল তিনি বললেন, আমার মালামাল তো সব লুট করে তুমি নিয়ে গেলে, তো আমাকে ছেড়ে দাও। তো ডাকাত সে বলল যে না, তোমাকে ছাড়ব না, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, মালামালও নিব, তোমাকে হত্যাও করব। সাহাবি রসুল তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে শেষবারের মতো আল্লাহ পাকের দরবারে সিজদা করার সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, এটা তুমি সুযোগ পাবে। সাহাবি রসুল অজু করলেন, তিনি চার রাকাত নফল নামাজ আদায় করলেন এবং আল্লাহ তাআলার নিকট হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রিজিকদাতা, হে আমার পালনকর্তা, হে খালিক, হে মালিক, হে করিম, হে ওয়াদুদ, তুমি আমার জীবনদাতা, তুমি আমার পালনকর্তা, তুমি বিপদে সাহায্যকারী, আমাকে এই ডাকাত থেকে, এই অবস্থা থেকে আমাকে উদ্ধার করো, হে সাহায্যকারী আমাকে সাহায্য করো, হে সাহায্যকারী আমাকে সাহায্য করো, হে সাহায্যকারী আমাকে সাহায্য করো। দোয়া এখন শেষ হয়নি, হঠাৎ করে কোথাও থেকে এক অশ্বারোহী আবির্ভাব হলো এবং খোলা তরবারি নিয়ে ওই ডাকাতকে সাথে সাথে খতম করে দিল। সাহাবি রসুল ওই অশ্বারোহীকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে? তখন অশ্বারোহী ব্যক্তি বললেন, আমি আল্লাহর ফেরেশতা, চতুর্থ আসমান থেকে তোমার সাহায্যের জন্য নাজিল হয়েছে। আল্লাহ পাকের সাহায্য দেখুন, আল্লাহ পাকের মান্দার প্রতি কেমন ডেডিকেটেড, চাইতে দেরি পাইতে দেরি হয় না, কুন ফায়া কর। কিন্তু আমরা আমাদের অবস্থা কি? আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে দোয়া তো করুন, আর আমরা দোয়া করেও অনেক সময় হাই হতাশ হয়ে যাই, এ পাচ্ছি না, পাচ্ছি না, এই সে আমার দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল না হওয়ার পিছনে কারণগুলো তো দেখুন এবং চাইতে থাকুন। নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের অবস্থার প্রতি দয়া করবেন, অবস্থার প্রতি রাহাম করবেন এবং তিনি আমাদের সকল কিছু ব্যবস্থা করে দিবেন। ফিরস্তাই ভাইরা, আসুন এ পর্যায়ে আমরা আশিকানে রসুলদের একটি ঘটনা আমরা শ্রবণ করব। মালফুজতে আলা হজরতের 198 মধ্যে উল্লেখ রয়েছে যে হজরত মৌলানা আব্দুল হক ইলাহাবাদী রহমতুল্লাহ আলাই তিনি ভারতের অধিবাসী ছিলেন এবং প্রসিদ্ধ আলেমে দিন ছিলেন। 40 বছরেরও বেশি সময় মক্কা শরীফে বসবাস করেন। প্রতি বছরই তিনি নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ব্রত পালন করতেন। এক বছর হজের মৌসুমে তিনি খুবই অসুস্থ হয়ে বিছানায় পড়ে রইলেন। তো জুলহিজ্জাতুল হারামের 9 তারিখ তার সাগরিদদেরকে বললেন যে আমাকে হেরেম শরীফে নিয়ে চলো। কয়েকজন মিলে উঠিয়ে নিয়ে এসে কাবাতুল্লাহ শরীফের সামনে বসিয়ে দিলেন। তো মৌলানা আব্দুল হক ইলাহাবাদী রহমতুল্লাহ আলাই তিনি জমজম শরীফে পানি আনালেন এবং পান করলেন। আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, ইয়া ইলাহি, হজ থেকে বঞ্চিত করিও না। সেই মুহূর্তেই মহান রব তাআলা তাকে এমন শক্তি দান করলেন যে তিনি উঠে নিজের পায়ে হেঁটে আরাফাত শরীফ গেলেন এবং হজ ব্রত পালন করলেন। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, যদি বিশ্বাস অটুট থাকে, যদি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস অটুট থাকে, তবে নিশ্চয়ই জমজমের পানি পান করার পর যে দোয়াই করা হয় কবুল হয়। আর কেনই বা হবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমজম যে উদ্দেশ্যে পান করা হবে তা সেজন্যই। আল্লাহ পাকের একত্ববাদের সাথে কম্প্রোমাইজ করা হলে আমাদের ঈমান চলে যাবে, তাহলে শিরকের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাব। আর এই হজ আমাদের এটা শুধু আচার অনুষ্ঠানের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন যেখানে প্রতিটি কাজের মাধ্যমে শিক্ষা রয়েছে, প্রত্যেকটি কদমে কদমে শিক্ষা রয়েছে এবং হজ ব্রত পুরোপুরি হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদের বাস্তব কার্যকর ও গভীরতম একটা বহিঃপ্রকাশ, যা একজন মুসলমানকে, যা একজন হাজিকে, যা একজন হাজির জীবনকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করে, নতুনভাবে ভাবতে সাহায্য করে এবং মৃত্যু অবধি সে এটার উপর কায়েম ও দায়েম যেন থাকে, সেই শিক্ষা এই হজ থেকে নিয়ে এসে বাকি জীবন আমাদের অতিবাহিত করতে হবে। এবং আমরাও যারা হজ পথ পালন করতে যাইনি, আমাদেরকেও এ থেকে শিক্ষা গ্রহণ করে এরপর আমল করা উচিত আল্লাহ পাকের নিকট। দোয়া হচ্ছে মহান রব তাআলা যেন আমাদেরকেও হজ নসিব করেন, মিঠা মদিনা জিয়ারত নসিব করেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই, নেক্সট পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।